ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय
विश्वेश्वरो
विस्मिताश्चैव सर्वे
लोकत्रयव्याप्तिमुक्तभावे तस्मात् परम्या परिधायकाय Thank you. আমি সেই অঙ্গ আমার
ज्ञानीं शचित्तो भवे गुणी विनोवारुणे अमरानिचु प्रदोषवान तुम्यारिच्वाद्वे भवन ब्रह्मजुतादिते चियतंत्रवे
শ্রীকৃষ্ণ লীলা বিলাস করছেন তার অংশ প্রকাশ প্রথম প্রকাশ হচ্ছেন কে বলরাম ভালো একজন
যে বলরাম জি থেকে আসেন চতুর্বিহ প্রথম চতুর্বিহ সেখান থেকে দ্বিতীয় চতুর্বিহ বাসুদেব চতুর্থ অবলিপ্ত সংকর্ষণ আর সেই চতুর্ভুহের দ্বিতীয় চতুর্ভুহের যে নারায়ণ ইয়া সংকর্ষণ আছে সেই সংকর্ষণ থেকে প্রকাশন মহাবিষ্ণু সেই মহাবিষ্ণু রূপে ভগবান এই জগতে আসেন কারণ সমুদ্রে কারণ সমুদ্রে তিনি এখানে স্মরণ করছেন মহাবিষ্ণু আর মহাবিষ্ণু কারণ সমুদ্রে তিনি স্মরণ করছেন তার নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বের হয় এবং তার প্রসাদ থেকে সমস্ত ব্রহ্মাণ্ড প্রবেশ করে এই হচ্ছে সৃষ্টি লীলা তো এখন তিনি একবার নিঃশ্বাস নিলেন ব্রহ্মাণ্ড বেরোলো একটার পর একটা মানে অনন্ত ব্রহ্মাণ্ড বেরোলো অনন্ত ব্রহ্মাণ্ড অনেকটা ব্রহ্মাণ্ড আছে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড যদি বলে এরকম এগুলো একটা ব্রহ্মাণ্ড এই সর্ষের সর্ষের দ্বারা হতো সর্ষের দ্বারা হতো একটা ব্রহ্মাণ্ড আছে অনন্ত ব্রহ্মাণ্ড আছে এখন হচ্ছে এই মহাবিষ্ণু ধরুন কি এখন সেই মহাবিষ্ণু নিজেকে গর্ভদশায় বিষ্ণুকে প্রকাশ করে প্রকাশ করে তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভদশায় বিষ্ণু প্রবেশ করেন প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি রাম হিসেবে রয়েছে গর্ভদশায় বিষ্ণু মহাবিষ্ণু রাম মহাবিষ্ণু যে অংশ গর্ভদশায় বিষ্ণু তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন তিনি দেখেন কি দেখেন তিনি প্রবেশ করে কি দেখেন যে ব্রহ্মাণ্ড খালি আছে কিছু নাই তখন তিনি তার ভাব পাশে যদি বের করে করে ব্রহ্মাণ্ডের অর্ধে মনে করুন এই যে একটা ব্রহ্মাণ্ড অর্ধেকটা সে সেরকম দ্বারা তিনি পূর্ণ করে অর্ধেকটা সে ধান দিয়ে পূর্ণ হয়ে যায় তো তারপর তিনি সেই শিষ্য জবিন্দুর উপরে এই জলে পূর্ণ হয় সেখানে তিনি এটা এটাকে বলা হচ্ছে গর্ভদক সমুদ্র এটা হচ্ছে গর্ভদক সমুদ্র প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভদক সমুদ্র আছে অর্ধেক অর্ধেক প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভদক সমুদ্রবেশ করে তারপরে এখানে তিনি স্মরণ করলেন তিনি এখানে স্মরণ করলেন অনন্ত সজ্জায় তার নাভি থেকে একটা পদ্মফুলের উদয় হলো তার নাভি থেকে একটা পদ্মফুলের উদয় হলো আর সেই পদ্মফুলের মধ্যে ব্রহ্মার যুগ আর সেই পদ্মফুলের যে মোটার মধ্যে বলা হচ্ছে ব্রহ্মা চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন আর তারপর জীব সৃষ্টি করলেন ব্রহ্মা মানব জীব বিভিন্ন দেহ সৃষ্টি করলেন জীব সৃষ্টি করলেন তারপর সেই গর্ভদক সেই বিষ্ণু তিনি নিজেকে শিরোধে সেই বিষ্ণুকে প্রকাশ করলেন প্রকাশ করে তিনি প্রত্যেকটি জীবের পরমাণুর মধ্যে তিনি প্রবেশ করলেন অন্ডান্ত বস্তু পরমাণু সজাগ করেছিল প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করলেন শিরোধক সেই বিষ্ণু তিনি হচ্ছেন প্রভাব আর সেই শিরোধক সেই বিষ্ণু তখন বিভিন্ন অবতার রূপে আসেন বিভিন্ন অবতার রূপে আসেন এই গোটাটা তাহলে কি
জড়াকাশের মধ্যে ভগবান কৃষ্ণ থেকে বলরাম এলো গৃহ মানে কি
গৃহ বানায় না যেমন চাকরিয়ে বলে এটাকে চক্রগৃহ বা এরকম একটা গৃহের মতো তো কেন চতুর্গৃহ কেন বলা হচ্ছে কারণ তার চারজন চারটা দিকে থাকে যেমন বলে চারটা চারটা দিকে থাকে একটা সুরক্ষা হচ্ছে
চতুর্গৃহ কুণ্ডলী দিকে বরং থেকে এখানে সম্প্রসারণ
বল বাসুদেব সম্প্রসারণ দুর্গ অবলম্বিত চার
বাসুদেব সম্প্রসারণ ওখান থেকে আবার কার প্রকাশ
আবার এটা প্রথম চতুর্গৃহ প্রকাশ তারপরে আবার দ্বিতীয় চতুর্গৃহ
মহাবিষ্ণু
প্রকাশ করে প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করে এখন সেই বিষ্ণু বলা হচ্ছে পরমাত্মা কার পরমাত্মা জীবের পরমাত্মা আর দুর্ভাগ্য বিষ্ণুকে বলা হচ্ছে পরমাত্মা। কার পরমাত্মা?
আমরা যেমন কোন নদীর জলে যখন যাই তখন নিঃশ্বাসটা যখন ছাড়ি
তাকে বলা হয় সেই বিষ্ণু হচ্ছেন সব বেষ্টি জীবের পরমাত্মা। বেষ্টি মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, বেষ্টি জীবের পরমাত্মা। আর গরুদ সেই বিষ্ণু হচ্ছেন সমষ্টি জীবের পরমাত্মা। আর মহাবিষ্ণু হচ্ছে সমস্ত জলসৃষ্টির
দ্বিতীয় বাস্তবের সংকর্ষণ
অনন্তদেব
যিনি এই ব্রহ্মাণ্ডে ওই সমস্ত ব্রহ্মাণ্ডে মাথায় নিয়ে শস্য প্রার্থনা করেছেন বলা হয় যে প্রদূষণ
দুজন প্রত্যেক তিনজন বিষ্ণুকে বলা হচ্ছে প্রভাব জটন জটা হচ্ছে এটা তিনজন বৃষ্টি বিষ্ণু হচ্ছে প্রভাব। একজন হচ্ছে প্রত্যেকটা জীবে হচ্ছে
ব্রহ্মলোক কোন জায়গা? এই জয়ের এই গ্রামের পিছনে যে অবস্থান করছেন বা মানুষের যে অবস্থান করছেন তার পরে কি দুই লাগে?
মহাবিষ্ণু অবস্থান করছেন, যিনি ফাঁকা করে সদাশিব লোক আছে সেখানে, বিরোধারপুরে সদাশিব লোক আছে,
তারপরে
তিনি এখন আমি যে বিশ্বরূপ ধারণ করে আছি, এখন অর্জুন বলছে তোমার সে বিশ্বরূপে দেখতে চাই, বলছিলে গত অধ্যায়ে একাংশ সূত্র যোগ একটা একটা অংশে আমি বিশ্বরূপ নিয়ে অবস্থান করছি, সঞ্জয় দেখতে পেয়ে
আমি অর্জুন পূর্ণরূপে দেখেছি
আংশিক
তিনি
বৈষ্ণব দেখাচ্ছেন, তারপর 32-34 ভগবান অর্জুনকে বলছেন যুদ্ধ করার জন্য বলছেন, তারপর অর্জুন প্রার্থনা করছেন 35-46
করলেন
থেকে ত্রিভুজ মুক্তি দর্শন করা ত্রিভুজ মুক্তি দর্শন করা অর্থাৎ কৃষ্ণ দর্শন করে সে আনন্দ
আমার এই মহৎ দূর হয়েছে
দর্শন করেছিলেন এই যে সুতরাং মানুষকে সাবধান করতে হবে, অর্জুন শিক্ষা দিয়ে গেলে যদি ভগবান দ্রৌপদী মনে করতে চায় তাহলে সেই দাবি দ্রৌপদী সুস্থ হয়ে প্রতিমূর্ত করার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে।
এখানে বলছেন ভগবান মিত্ররূপ, তাহলে ভগবান মিত্ররূপ কোনটা, দিব্য মন্দিরের সামনে থেকে মিত্ররূপ
কারণ এই রূপটা ভগবান বিভিন্ন সময় দর্শন করা এটা এটা এই রূপটা আছে ভগবানের, এটা চিন্ময় রূপটা এটা নিত্য রূপে বলা হচ্ছে, কারণ যেহেতু জড়জগৎটা আছে জড়জগৎটাকে নিত্য বলা হচ্ছে, কারণ জড়জগৎটা ভগবান বারবার সৃষ্টি করে এই জন্য নিত্য বলা হচ্ছে। যেমন আমি গীতা সূত্র দেখেছিলাম জীব ঈশ্বর প্রকৃতি কর্মকাল, এদের মধ্যে জীব ঈশ্বর প্রকৃতি আর তার হচ্ছে নিত্য, তো প্রকৃতি ধ্বংস হয় বারবার, এটা নিত্য কি হতে পারে যেহেতু এটা বারবার হয় বারবার ধ্বংস হচ্ছে এই জন্য বলা হচ্ছে নিত্য। তো এইভাবে জড়জগৎ জড়জগতের প্রকৃতি হচ্ছে নিত্য, তাই প্রকৃতিটাই হচ্ছে বিশ্বরূপ।
নানা বর্ণ নানা বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করে,
বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করে নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট সতর্ক সহস্র সহস্র আমার দর্শন করে ভগবান দেখতে যাচ্ছে। ছড়ানো ঠাকুর সে রূপটা কিন্তু পৌঁছে রয়েছে ছড়ানো ঠাকুর আমার শত্রু হবে তিনি সেই গর্ব বা বাধা করলে সেটা ৪৯ ভাগ হয়ে গেছে
ইচ্ছা
আছে
কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অত্যন্ত যোগ চক্ষু দর্শন
করে বর্তমান চক্ষু দ্বারা জল চক্ষুর দ্বারা এই বিষয় দর্শন করা যায় না, দিব্য চক্ষু দিব্য চক্ষুর দ্বারা দর্শন করতে
সৌপাধিক
যে চক্ষু সৌপাধিক কিন্তু প্রেমযোগ পথ নিরুপাধিক অর্থাৎ এই জগতের মুক্তির সাথে সম্বন্ধিত নয়। এই যুক্তিময় দিব্যচক্ষু লব্ধ ব্যক্তিরা আমার নিরুপাধিক কৃষ্ণ স্বরূপ অপেক্ষা সৌপাধিক ঐশ্বর্য রূপে সহজে গতি লাভ করে। আর এই 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 দেশে যারা লাভ করেছেন দেবতারা বা
ভগবান বললেন তিনি আমার দেবু এখন দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন।
দেখতে পাচ্ছে সবাই দুঃখ দেখতে পাচ্ছে বিদ্বান ব্যক্তি আর অবিদ্বান প্রতীতি মানে হচ্ছে অবিদ্বান বা মূর্খ ব্যক্তিদের অপণ্ডিত ব্যক্তিদের দৃষ্টি। আর এটা হচ্ছে যুক্তি বা দিব্য যুক্তির দ্বারা। সেজন্য যারা অবিদ্ব মূর্খ ব্যক্তি মূর্খ যারা মূর্খ আছে মূর্খ প্রতীতি তারা এখন ভগবানের এই যে বড়রূপ এটাকে বাইক বলে মনে করে
একটা বিদ্ব একটা বিদ্ব
বিদ্ব অবিদ্ব
যুক্তি
বিদ্ব অবিদ্ব আর যুক্তি
যুক্তি
যুক্তি যৌক্তিক দিব্য প্রতীতি যৌক্তিক বা দিব্য অবিদ্ব যারা অর্থাৎ মূর্খ যারা মূর্খ যারা তার দ্বারা করেনি তারা ভগবানের এই জনরূপকে বাইক বলে মনে করে এটা মায়ার দ্বারা। ভগবান হচ্ছে জনরূপ মায়ার দ্বারা তিনি আগে ছেড়ে জগতে হচ্ছে বাইক সাধারণ মানুষ এরকম মনে করে। আর যারা যৌক্তিক বা দিব্য প্রতীতি দ্বারা করে কি তারা তারা এই ভগবানকে ভগবানের এই রূপকে জড়ভাবাসিত বলে মনে করে তারা ভগবান বিশ্বরূপকে তারা মুক্ত বলে মনে করে না হলে তারা করে কি তারা ব্রহ্ম স্বরূপকে নিত্য বলে মনে করে সর্বোচ্চ বলে মনে করে হয়তো তারা বিশ্বরূপকে নিত্য বলে না হলে মনে করে ভগবানের সর্বোচ্চ রূপ হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম ব্রহ্মের দিন এটা হচ্ছে ভগবানের নিত্য রূপ। তারা ভগবানের নররূপকে কৃষ্ণরূপে তারা অস্বীকার করে এটাতে জনধর্ম আসছে জনধর্ম গ্রহণ করে ভগবান এসছেন গ্রহণ করে তারা ভগবানের নির্বিশেষ রূপ কিংবা বিশ্বরূপে তারা মুক্ত বলে তত্ত্ব বলে মনে করে এরা হচ্ছে অবিদ্বত যৌক্তিক বা দিব্য এটা হচ্ছে দিব্য এটা দিব্য বলা হচ্ছে এটা দিব্য বলা হচ্ছে কিন্তু তারা দিব্য দৃষ্টি প্রত্যাহার করে তারা ভগবানের এই রূপকে ভগবানের মনুষ্য রূপকে জড় বলে মনে করে বিশ্বরূপকে চিন্ময় মনে করে কিংবা সেই ব্রহ্ম স্বরূপকে অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মকে নিত্যত্ব বলে মনে করে মনে করে তারা মনে করে কিন্তু তারা তারা মনুষ্যরূপকে গ্রহণ করে তারা মনুষ্যরূপকে গ্রহণ করে কিন্তু কিভাবে গ্রহণ করে অর্চন উপায় অর্থাৎ তারা মনে করে যে ভগবান যে মনুষ্য এটা আমাদের পূজা করা উচিত আরাধনা করা উচিত কিন্তু এই আরাধনা করতে করতে আমরা সেটা ব্রহ্মরূপ লাভ করবো বা এই আরাধনা করতে করতে সময় আমরা বিশ্বরূপ লাভ করবো এটা তারা এটা ব্যাপারটা হচ্ছে এরকম, তারা মনে করেছে যে তোমার কোম্পানির ম্যানেজারের সাথে বা কোম্পানির যে মালিক, মালিকের সাথে ভালো সম্পর্ক আছে, তো ঠিক আছে ভালো সম্পর্ক থাকবে তোমার, একদিন ভালো সম্পর্ক থাকলে একদিন মালিক তোমাকে প্রিয়দের কাছে নিয়ে যাবে, প্রিয়দের সাথে ভালো সম্পর্ক থাকবে, মালিকের সাথে ভালো সম্পর্ক, একদিন তোমার প্রিয়দের সাথে ভালো সম্পর্ক। আর দীর্ঘদূতকে হচ্ছে তারা ভগবানের এই মানুষ রূপকে, বড়রূপকে তারা সাক্ষাৎ সচ্চিদানন্দ ধাম বলে গ্রহণ করে, সচ্চিদ আনন্দ ধাম বলে চিৎচক্ষু বিশিষ্ট ভক্তগণ ভগবানের সাক্ষাৎ লাভ,
প্রেমচক্ষু দ্বারা দেখে না,
চিৎচক্ষু বা প্রেমচক্ষু দ্বারা তারা ভগবানকে দর্শন করে। এই এই দেবতাদের মধ্যে ব্রহ্মা শ্রী তারা একজন শুদ্ধ ভক্ত, তো তারা এই রূপের দর্শন ভালোবাসা করে, তারাও এই দর্শন করার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকে ভালোবাসা করে। এই হচ্ছে এই এই গীতা যুক্ত প্রমাণ হচ্ছে
বিশ্বরূপ
ভগবানকে মনে করে মনে করে এটা হচ্ছে ওই বিশ্বরূপ বা ব্রহ্ম স্বরূপ লাভ করার উপায়।
মায়াবাদী
এদেরকে এরা যদি বিশ্বরূপ আরাধনা করে থাকে সঠিকভাবে তাহলে তারা এক সময় ভগবানের দিব্যস্বরূপে আসে, নিষ্পাপ না তারা হচ্ছে পাপি অপরাধ, কিন্তু যারা বিশ্বকাল নিষ্পাপ তারা জানে না অজ্ঞানের জ্ঞান লাভ করে মন সেখানে আসে। এই জন্য মায়াবাদীদের কে বলা হচ্ছে অপরাধী, প্রাকৃত করিয়া মানে বিষ্ণু বলে বিষ্ণু নিন্দা না দিয়া ইহার, অর্থাৎ ভগবানের দিব্য রূপকে প্রাকৃত বলে মনে করে, এর উপরে আর বিষ্ণু নিন্দা হতে পারে না, এর উপরে বিষ্ণু নিন্দা হতে পারে, এটা তো সব থেকে গর্বিত অপরাধ। বলা হচ্ছে ভাগবত একাদশ কিন্তু এখন আমার অবস্থানের জন্য আমি যত অবস্থান করছি এই জগতে তাই হচ্ছে কি ভাই ব্রহ্মাণ্ড, তাহলে এখানে দাপর যুগটা এত সুন্দর ভাবে আছে সত্যযুগের মতো মনে হচ্ছে, ধর্ম এত দুটো ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি যখন হুক করে কিভাবে যুগ চলে আসবে, সময় তো লাগবে, অযোগ্য অজন্মটা বাড়বে, সময় তো লাগবে, অজন্মটা বাড়বে কিভাবে, কি উপায়। তখন ভগবান চিন্তা করছেন যে আমি যদি এরকম একটা পরিকল্পনা করি, অর্থাৎ বেদ সে শিকারে এসে তীর দেবে এবং আমার পায়ে লাগবে আমি দেহ ত্যাগ করবো, এরকম একটা যদি আমি একটা পরিকল্পনা করি তখন হবে কি, সাধারণ মানুষ মনে করবে কি আমার দেহটা হচ্ছে জড়, আমিও দেহ ত্যাগ করেছি, দেহ ত্যাগ করে চলে গেছি আমার জগতে, আমার দেহকে চিন্ময় সচ্চিদানন্দ জড় বলে মনে করা এটা এত বড় গর্ভূত অপরাধ, এই অপরাধের ফলেই গলি প্রবেশ, এই অপরাধের মধ্য দিয়েই গলি প্রবেশ করবো, চিন্তা করে ভগবান এরকম একটা পরিকল্পনা করলো, তার মধ্য দিয়ে গলি প্রবেশ করলো ভগবানের পর একাদশ বিশ্বাস করবে আছে। সমস্ত সূর্য সূর্যের সাথে আসতে পারে কখনো
বিশ্বকে নানাভাবে বিভক্ত সমস্ত যাব একত্রে অবস্থিত রয়েছে।
অর্জুন সেন নানা ধরনের বিভক্ত একসাথে বিভিন্ন ধরনের বসতে পারছেন বিদ্যুৎ চমকা ছিল, সূর্য দেখাচ্ছে দেখা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছে, তার এবং মেঘ দেখাচ্ছিল, সব একসাথে দেখাচ্ছিল, সূর্য আছে, চাঁদও আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সবগুলো একসাথে সম্ভবই হবে। সূর্য থাকলে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই দর্শন করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে এই উদ্দেশ্যে দাঁড় করেছিলেন।
হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু, উজ্জ্বল মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরাট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র বিদ্যমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপরিমেয় অপ্রেমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি।
তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র দেবত্ব, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত।
যেহেতু আমি তোমার এরকম অপরিমেয় বা ধারণাতীত ঐশ্বর্য দর্শন করছি, যে ধারণা অতীত, সেজন্য আমি মনে করি তুমি হচ্ছ বিশ্বের পরম আশ্রয়। অর্জুন এখানে সিদ্ধান্ত দাবি করছে, মনে করছে যেহেতু আমি এই যে আয়ুষ্কুলে বললাম বলে এরকম অপর ধারণা থেকে ঐশ্বর্য দর্শন করছে, তাই তিনি হচ্ছে সনাতন অনুষ্ঠান।
আমি দেখেছি তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বিদ্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখমণ্ডলের প্রতি অগ্নির জ্যোতি এবং তুমি স্বয়ং তেজে তেজে সমস্ত জগৎ সমাপ্ত।
তুমি একা এক স্বর্গ মার্গের মুখ্যমন্ত্রী আন্তরিক সহ বাস্তবিক পরিদর্শন করে আছো। হে মহাত্মা, তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর দর্শন করে
কথিত আছে যে মহাচ্ছন্ন আশ্চর্যান্বিত হলে বা প্রলোভিত হলে একই কথা বারবার পুনরাবৃত্তি করছেন। শুনি আগে বলছিলেন না তোমার আদি মধ্য অন্ত নেই, এখন আবার বলছেন বারবার অনেক সময় কথা রিপিট করছেন।
সমস্ত দেবতারা তোমার স্বর্ণগত হয়ে তোমাতেই প্রবেশ করছে, কেউ কেউ বিক হয়ে পড়ার জন্য তোমার গুণগান করছে, মহর্ষি ও সীতারা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তম্ভ করছেন,
রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্যনাম্য দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারগণ, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, বসিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু গুরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না।
আমি যে ভীত হচ্ছি সেমন না, আগে বলছি আমি ভীত হচ্ছি, শুধুমাত্র ভীত হচ্ছি সেরকমই না, আমি ধৈর্য এবং সম অবলম্বন করতে পারছি না, এমন অবস্থা হচ্ছে।
এবং আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও।
প্রবেশ করছে পতঙ্গ যেমন দ্রুতগতিতে ধারিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখদ্বারে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার বেদরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সংযুক্ত করছো।
মানে একই রাতে অর্জুন এখন আছেন আর সামনে তো পেছনে তো সামনে আছে কৃষ্ণ, পেছনে আছে অর্জুন, ওইখানে ঘুরে দাঁড়িয়ে এরকম কথাবার্তা চলছে দেখছে তার সামনে সামনে
কি যে হচ্ছে ওখানে কল্পনা দিন বড় হচ্ছে যে দেখেছিলেন
ছিল
প্রবেশ করে পৃথিবীর বিপদ মানবের প্রবেশ করছে, নদীটা যেরকম প্রবল বেগে এই নতুন এখন নতুন জায়গায় দেওয়া হচ্ছে। আমি কুন্তি বারায়ণ প্রার্থনা করছেন, তার প্রার্থনায় তৈ মিয়ানন্দ বিষয়া প্রতি মুদ্রা দরকার ভূমি প্রবল যে গঙ্গা যেরকম প্রবল বেগে আপনার দিকে ধাবিত হয় একইভাবে আমি যেন আপনার প্রতি অবিচ্ছিন্ন মতি লাভ করতে পারি। ঠিক যেরকম গঙ্গা দেবী তিনি হিমালয়ে উৎপন্ন হয়ে উৎপন্ন হয়ে তিনি বিভিন্ন ভাবে তিনি পরিবর্তন করে আটকা ধরে রেখে দেন, তুমি একটা ভাবে রাস্তা বের করে তিনি চলে এসছেন। এইভাবে আমাদের মতো যেন ভগবানের প্রতি অভিনিবিষ্ট হয় বা অপ্রতিহত হয় এবং প্রার্থনা করতে একই রকম গঙ্গা যেরকম যায় একইভাবে মনে হচ্ছে কি এই সময় রাজারাও ভগবানের মুখ প্রবেশ করছে। কিন্তু জীব তো এরকম না, জীব তো সতর্ক বা জীবের যে তন্ত্রতা আছে জীব তো এরকম একদম পুরো ঝরনা বা পরাধীন না, এই জন্য পরবর্তী উদাহরণ দিচ্ছেন কি অকঙ্ক কুল যেন বড়দের জন্য বর্ধিত হয়ে জগন্তের অন্তের সচেতন দৃষ্টি সজীব দৃষ্টান্ত আরেকটা দিচ্ছে সজীব দৃষ্টান্ত অকঙ্ক তার নিজের ইচ্ছায় যাচ্ছে, নিজের ইচ্ছায় যাচ্ছে সে একইভাবে এই রাজারা তার নিজের ইচ্ছায় তারা নিজের ইচ্ছা নিজের তন্ত্রের অপব্যবহার করে তারা অধর্মের পথে গিয়ে তারা ভগবানের মুখে প্রবেশ করছে। এটা আর বুদ্ধি সম্রাট অবশ্য তাদের কি এখন আর ভগবান কি করছেন তখন তারা তো প্রশ্ন করছেন ভগবান করছেন কি ভগবান আরামসে বসে পূর্বে গ্রহণ করছেন। সমস্যা সন্তপ্ত আচ্ছা পরবর্তী দেখুন
উগ্রমূর্তি তুমি কে 31 নম্বর
না 31
উগ্রমূর্তি তুমি কে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও আমি তোমার প্রভৃতি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি
তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি তুমি আমাকে প্রসন্ন এই বলে অর্জুন তার কাছে প্রার্থনা শেষ করল। ভগবান জলাশয় বললেন 32 নম্বরে
ভগবান বললেন আমি লোক ছয়কারী প্রকৃত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে একসঙ্গে প্রকৃত হয়েছি, তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে।
ভগবান এখন তাদের পুরো পিকচারটা ক্লিয়ার করলেন, এই হচ্ছে মূল ব্যাপার, আমি হচ্ছে কাল আমি হচ্ছে লোক কয়ের প্রভৃত কাল তোমার সবাই সংহার তোমার তোমাদের ছাড়া বাকিদের কখন সংহার করে দেবে তিনি বলে
অতএব তুমি যুদ্ধ করার জন্য উদ্যত হও ধস লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো, আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই সর্বসাচ্ছী তুমি নিমিত্ত মাত্র হও।
এটাই বলছে তুমি মনে করছো তুমি হত্যা করতে পারবে না, তুমি বিশাল প্রস্ত হচ্ছ এই দেখিয়ে দরকার হবে আত্মীয়দেরকে এসে, কিন্তু তুমি যদি হত্যা যুদ্ধ না করো তো হত্যা করবোই আমি, আমি সিদ্ধান্ত করে নিচ্ছি হত্যা হবে বধ হবে তুমি যদি যুদ্ধ করো তাহলে তুমি তার ফল নিমিত্ত মাত্র আছে। এখান থেকে আমরা কি শিক্ষা দিতে পারি, এখান থেকে আমরা কি শিক্ষা দিতে পারি আমাদের ক্ষেত্রে
ভগবান আমাদের দ্বারা এই যে প্রচারটা করছে অন্য কাউকে দিয়ে করাবে যদি আমি করি আমি
একবার প্রভুদের একটি শিষ্য তিনি ছেড়ে চলে গেছেন প্রভুদের চিঠি লিখেছেন যে আমি অত্যন্ত মর্মাক্ত হয়েছি যে তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, আশা করি তুমি আবার তোমাদের কাছে ফিরে আসবে প্রত্যাশা করছি। দেখবে এটা হচ্ছে মহাপ্রভুর আন্দোলন, মহাপ্রভুর এই বিশেষ উদ্দেশ্য সেটা তো হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে মহাপ্রভু যেহেতু চেয়েছে ভবিষ্যৎবাণী করে যেটা হবে মহাপ্রভু যেহেতু চেয়েছে তা হবে এটা আর সব কারো যেটা হবে এবং আমাদের দ্বারা বা অন্য কারো দ্বারা হবে কিন্তু যদি তুমি যদি আসো তাহলে তুমি এই কৃপাটা লাভ করো কিন্তু তোরা তুমি লাভ করো তুমি না আসো তাহলে অন্য কিছু লাগবে। এই জন্য ভগবানের সেবায় প্রজেক্ট আমি মনে করি করতে পারি না, আমি থাকতে দিলে প্রজেক্টটা হবে না, আমি এই ডিপার্টমেন্টের ইনচার্জ আমি এই ডিপার্টমেন্টটা গেল এই সেবাটা হবে না আমার উপর ডিপেন্ড করে আছে না এরকম না, ভগবান যদি চান কাউকে না কাউকে দিয়ে এটা করিয়ে নেবে ভগবান চাইবে এটা কারোর উপর ব্যক্তির উপর ডিপেন্ড করে না বরঞ্চ যদি এরকম যদি এরকম ব্যক্তির যদি এমন যদি কেউ বলে আপনাকে প্রভু আপনি না থাকলে কাজটা হবে না আপনি হচ্ছেন এই মানে একদম পারফেক্ট বা আপনার আপনি ছাড়া হবেই না এই কাজটা। তাহলে বুঝবেন যে আপনার ওই যেটা কাজটা তুমি একটা মায়া কিন্তু উত্তম নেতা মানে কি নিজের নেতা তৈরি করে নেতা তৈরি করে। যেমন আমাদের একজন টিচার ছিলেন বাকি তিনটা উদাহরণ তোমরা করে দেখো আমাদের কাজ নিজের পায়ে নির্ভরশীল করে দিচ্ছে ঠিক যেরকম বাবা মা এবং সন্তান প্রতি তখন একদম সবকিছু একদম করে কি বলা যায় আলাদা যেরকম বলে সবকিছু সন্তানদেরকে একদম কিন্তু অনেক বাবা শুরু থেকে এই বাচ্চা অবশ্যই তারা স্নেহ করে না একটা লিমিট সীমা অনুযায়ী তাদের সামর্থ্য গড়ে তোলো তারা যাতে নিজেরা একটা শিখতে শেখার চেষ্টা করে নিজেরা যেন একটা কিছুতে করার চেষ্টা করতে পারে চেষ্টা যেন নিজেরা গড়ে তুলতে পারে। এই জন্য আমরা ট্রেনিং দিই নতুন নতুন প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ মানে এমন না যে তাকে আমরা একদম লেফট রাইট ফ্রন্ট ব্যাক একদম সব কিছু এরকম করবে না বরং ট্রেনিং মানে কি কিন্তু মূল প্রশিক্ষণ বলছেন কি তিনি গেছিলেন
সে
সেরকম বুঝছিল অনেক এরকম সাধারণ একটা দেখা যায় হতে পারে। যার ভক্তিতে আসছি সাধারণ ভক্তিতে কিভাবে আসছি, একটা ইমোশনাল একটা আবেগটা আমরা কানেক্ট করছি না, ভক্তিতে আসছি ভগবানের ভক্তরা কত ভালো, তারা তারা সবার সাথে ভালো ব্যবহার করছে, প্রসাদ খুব ভালো, কীর্তনে আনন্দ পাচ্ছি, সেরকম ভাবে একটা আমরা কানেক্ট করছি ইমোশনাল আবেগ নিয়ে, মনে হচ্ছে ভক্তিটা খুব আনন্দের। আমি কেন মন্দিরে এসে আমি কেন ভক্তিতে এসেছি, আগে ভক্তিযুক্ত হয়েছিলাম, আমি মন্দিরে যখন এসেছিলাম অনেকে বলে কারা কিনে ভক্তিতে এসেছি, কি ভক্তিতে কৃষ্ণভক্তি কিভাবে কি আকৃষ্ট হয়েছিল, তার কি আকৃষ্ট হয়ে কে বলে আমি গ্রন্থ করে এসেছি, কে বলে প্রসাদ খেয়ে এসেছি, কীর্তন শুনে এসেছি, বিভিন্ন কিছু ইয়ে কি বলছে আমি আমেরিকা যাওয়ার জন্য এসেছিলাম, বিভিন্ন বিভিন্ন ভক্তিতে এসেছি। আমি এসেছিলাম কি না, আমি এসেছিলাম মন্দিরের ভক্তরা একটু ভালো লেগেছিল, ভক্তরা মন্দিরে যখন আসছেন না ভক্তরা একটু ভালো আন্তরিক ব্যবহার করতো সবার সাথে, আমার সাথে অন্যান্য ভক্তদের সাথে সবার একটা আন্তরিক ব্যবহার করতো, বা খুব সহজ সরল ছিল এবং তাদের যে সবসময় হাসি উঠছিল ওই জিনিসটা একটু বুঝেছিল, ভক্তের সবসময় হাসি মুখ থাকতো একদম এরকম দেখো মুখ বেচার তখন এরকম সবসময় হাসি সবের একটু দেখা হচ্ছে, সর্বদা খুব আনন্দের সুসুগম করতে হবে, খুব আনন্দের না কৃষ্ণ ভগবান হতো এটা ঠিক, এটা আনন্দের এটা ব্যাপারে হাসি শুরু থেকে সবাই আমরা এরকম আসি করছি খুব আনন্দ পাচ্ছি, এই জায়গাটা খুব ভালো আসলে কৃষ্ণ চ্যান্সেলর কৃষ্ণ বিহেভি আনন্দ কিন্তু আনন্দ 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 কিছুদিন যায় এক বছর ভক্তের যখন মিশি আমরা আনন্দটা যখন কি হয়েছে নিরানন্দ হয়েছে অনর্থ ঢুকে বা সংশয় ঢুকে, তো তাহলে সেখানে কিভাবে আনন্দ থাকতে পারি না করি ভক্তরা বলছিল সে এসছে তখন হয় কি অহু প্রভু না কৃষ্ণদাস প্রভু তিনি আমাকে ভক্ত করেছেন তার কাছে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত কমছে তিনি যখন বলছেন কি আমাকে ছেড়ে আর নতুন দুধ সংগ্রহ করি না, আমরা হচ্ছে এরকম দুধ নিয়ে আসো পাত্রে রাখো আরো নিয়ে আসো রাখো আরো নিয়ে আসো আরো নিয়ে আসো, তার ফলে হয়ে যাচ্ছে যেগুলো নিয়ে এসেছি আমরা আগে এগুলো কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আমি মনে করেন না যেমন এই যে গেল তো একজন ব্রহ্মচারী এসে বলছে যে প্রভু আমার রামচন্দ্র শিক্ষা উনি আমাকে ভক্ত বানিয়েছেন এবং ওনার কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি মন্দিরে যাওয়ার লোকের ব্রহ্মচারী কিন্তু এখন উনি আমার কথাই শুনছেন না, ওনার কাছে আমি তিনটা প্রশ্ন নিয়ে এলে উনি একটা প্রশ্ন শুনে বাকি দুটা পাত্তা গেছে না, অথচ নতুন কোন লোকের একে ঘন্টা পরে ঘন্টা বসে বসে কথা বলছে, আমি যখন মন্দির প্রথম আসতাম তিনি আমার সাথে এরকম এক ঘন্টা দু ঘন্টা বসে কথা বলতো বুঝাতো আমাকে আমাকে এত আদর করতো সময় দিত, কিন্তু এখানে মন্দিরে এসেছি আমাকে আর ভীষণ যত্ন দিলে গাড়ি দিলে আমাকে সময় দিচ্ছে না কথাই বলছে না আমার সাথে, তো কেন এরকম হচ্ছে মন্দিরে কেউ তো ব্যাপারটা হচ্ছে এরকম ওই ওই প্রভুর যে চার কথা বলে কাউন্স দেয় উনি যে খারাপ লোক এখন না উনি ভালো লোক, কিন্তু হচ্ছে কি ওই আমাদের মনোযোগটা আমাদের বিচারধারাটা পরিবর্তন হয়ে গেছে, যেখানে আমরা যত্ন নেওয়া হবে সেখানে মানে অন্য জায়গায় গিয়ে হচ্ছে আমাদের মনে হবে কি এত ভক্ত হয়ে গেছে, যেমন আমি একবার কাটো সেলাই করতে পেজার কাছে কুর্তা সেলাই করতে গেলাম পেজার কাছে ঠিক আছে কালকে দিয়ে দেবো আমি অর্ডার নিয়ে নিয়েছি, এখন অর্ডার নিয়ে নিয়েছি মানে এখন তোর কাছে ফিরে আসবো না আমি তারপরে দিয়ে দিয়েছি ওকে আমি যে ভক্তিতে যুক্ত করলাম তার করছে দীক্ষা নিয়ে দিলাম বাস আমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব শেষ কিন্তু প্রচার মানে কি? প্রচার মানে ছাত্রসমাজ তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ইয়ে করবো, এটা পরবর্তী ধাপ, দ্বিতীয় ধাপ। সে দ্বিতীয় ধাপ যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কি হবে, শুধু প্রথম ধাপ করে লাভটা কি, উত্তর করে লাভটা শুধুমাত্র কিছু বুঝে সুপ্রীতি হবে তাদের, তারপরে তারা আবার বেরিয়ে যাবে। তেমন এমন লাভ নেই না, এমন না লাভ আছে, কিন্তু হচ্ছে না দুটোতে আমাদের গুরুত্ব দিতে হবে, একদিক থেকে আসছে আর একদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম না যেন যেন একদিক থেকে আসছে যাওয়ার ফলে বন্ধ করতে হবে, আমি আসলাম মন্দিরে সে যে প্রভুর কাছে তাকে বিভিন্ন ভাবে তিরস্কার করছে, বিভিন্ন অবৈধ ভাবে তাকে ইয়ে করা হচ্ছে, কথায় কাজে নিচ্ছে না, কথায় কাজে নিচ্ছে না, তখনই সমস্যার বিয়ে, কথায় কাজে নিচ্ছে না। তো সেই জন্যে আমরা যদি বুঝতে পারি আসলে বক্তৃতা মানে কি, জীবতত্ত্ব আর বিষ্ণুতত্ত্ব, বিষ্ণুতত্ত্বের উপরে বিশ্বাস, জীবতত্ত্বের উপরে বিশ্বাস করবেন না, জীবতত্ত্ব যে কোনো একমাত্র শুদ্ধ ভক্ত গুরুদেব ছাড়া অন্য জীবতত্ত্বের উপরে আমরা কোনো বিশ্বাস করতে পারছি না, করতে পারছি না, যেহেতু বিষ্ণুতত্ত্বের উপরে ভগবানের উপরে বিশ্বাস করবো। আমি যদি ভক্তিটাকে আমি যদি বুঝতে পারি ভক্তি আসলে কি, তাহলে আমি কেন অন্যের জন্য ইয়ে হয়ে আমি এটা পরিত্যাগ করবো, কেন ঘোড়া রূপে কেউ দেওয়া হচ্ছিলেন, এটা হচ্ছে একটা হাসপাতালের মতো, দুটো হাসপাতাল আছে, একটা সরকারি হাসপাতাল একটা বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে আপনি গেলেন সেখানে শুরুতে রিসেপশনে বসে আছে, অভ্যর্থনায় বসে আছে লোকটা একদম জওহরলাল মতো দেখতে, কুৎসিত চেহারা, চেহারা একদম বিকট দেখতে, আর খুব রাগি পদ্মায় বসে আছে, ভালো করে ব্যবহার করছে না, তারপরে জায়গাটা খুব নোংরা, একদম কিছু পরিষ্কার করছেন না, অনেক রোগী এখানে বসে আছে, ডাক্তার ঠিক মতো আসছে না, কিন্তু ডাক্তার যখন আসছে ডাক্তার ভালো ব্যবহার করছে না, কিন্তু ডাক্তার আপনাকে একটা ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশনের ভিতরে মেডিসিন ভরা আছে, ঔষধ ভরা আছে, ঠিক না, ঔষধটা কাজ রোগটাকে আপনার কমাতে পারবে, সরকারি হাসপাতাল আর একটা বেসরকারি হাসপাতাল, সেখানে গেলাম খুব সুন্দর মাতাজি একদিন বসে আছে রিসেপশনে, ভালো হাসি দিচ্ছে, কথা বলছে, আসুন বসুন, এসি রুম আছে, হ্যাঁ খুব ভালো ভালো জায়গা, খুব সুন্দর একটা টিভি লাগিয়েছে, লোকের গান লাগিয়েছে, ডাক্তার সাহেব আসছে, মনে হচ্ছে বা আপনি কি ভগবানের অবতার রূপে এসেছে, খুব সুন্দর করে, কিন্তু ইঞ্জেকশনের ভিতরে ভেজাল মেডিসিন ভরা আছে, ভেজাল মেডিসিন বা বিষ ভরা আছে, এরকম দুটো হাসপাতাল বুঝে গেল, হ্যাঁ কোনটাই সরকারি কোনটাই যাবো, সরকারি কিলোমিটার যে একটা অসুবিধা তো ঠিক আছে, স্পন্ডা বলে সরকারি হাসপাতাল, স্পন্ডা সরকারি হাসপাতাল, কিন্তু আমার লস, করবেন, ঠিক আছে বেশ ওটা চলবে। পরবর্তী শুক্র গুরু শুশিস
সঞ্জয় যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত করে কীটাঞ্জলি পুঁতে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন,
অর্জুন
বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ অনিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানাদিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্তই যুক্তিযুক্ত।
হে
মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়েরই অতি অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তুমি আদিদের পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরমাশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি এই গুণাতি পরম ধাম স্বরূপ। এই অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিবর্তিত হয়ে আছে।
তুমি বায়ু জল অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রকৃতি মহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে আনন্দ বিজয়, তুমি অসীম বিক্রম সাধু, তুমি সমগ্র জগতে ব্যক্ত, অতএব তুমি
সর্বস্বরূপ। ভক্তি শ্রদ্ধা ও আদরের প্রাঙ্গলে নমস্কারের কারণে যুক্তি না পেয়ে অর্জুন বারবার নমস্কার করছে, তুমি তুমি
এটা তো অর্জুন উপলব্ধি সহকার বলতেছে, তাই না? এটা তো
ওখানে
না দেখে বলছে আর এখানে দেখে বলছে।
আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার শয়ন প্রদর্শন ভজনের সময় কখনো একা এবং কখনো বন্ধুদের সমকক্ষে সমক্ষে আমি যে তোমার অসম্মান করেছি, হে অর্জুন, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।
তো অর্জুন বলছে, আমি অনেক সময় তোমাকে না জেনে অনেক অপরাধ করে ফেলেছি, অনেক কিছু বলেছি, ওরা মনে করুন আপনি কুলেগি ভক্তের সাথে কুলেগি বিষয়ে দেখা হবে, অর্থাৎ বন্ধুর মতো বা এরকম আচরণ করছেন রয়েছে, ওরা জানতে পারলেন যে সেই ব্যক্তি হচ্ছেন
না
পরিষেবা বচনাম করো, সেটা বলছে পরিষেবা আর করো তুমি
তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে?
কৃষ্ণ অমিত প্রভাবের কথা বলছে।
তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, পিতা যেমন পুত্রের সখা যেমন সখা, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ হও।
তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যক্ত হয়েছে। তাই যে দেবেশ এ জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হওয়া এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখা
হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পুনর্বার সেই কৃত চক্রকলা রূপধারী দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো।
চতুর্ভুজ
তো কিরিটটা কি?
কিরিট কথা রক্ষণ ধরে, কিরিট মানে কিরিট,
মুকুট,
কিরিট মানে মুকুটকে বলা হয়। কিরিট ধরে না, কিরিট
মুকুট
যে ব্যক্তি ভগবানের কাছে ভগবানের ভক্তি করছে না, ভগবানের চরণে হস্ত গ্রহণ করছে না, তার মাথাটা হচ্ছে কিরিটের মতো বা মুকুটের মতো। মুকুটটা হয়তো ভালো কথা, কিন্তু মুকুটটা হচ্ছে কিন্তু যদি সেই ব্যক্তি যদি কেউ ডুবে যায়
আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জগৎকে অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া করলে আর কেউ এই অনন্ত আদিও তেজময় রূপ দেখে
না। অর্জুন সখা আর বৃন্দাবন সখা কিন্তু পার্থক্য আছে, ঐশ্বর্য প্রধান আর ঐশ্বর্যের প্রভাবটা কম থাকে, আর হচ্ছে ঐশ্বর্যের ভাব নিষেধ, দেবকীয় ঐশ্বর্য ভাব নিষেধ, আর যশোদার হচ্ছে ঐশ্বর্য বা ভাববিহীন। তো যেমন দেখাচ্ছেন বিষ্ণুর যশোদাকে দেখিয়েছেন, বিষ্ণু জগন্নাথ মহাপ্রভুকে শাসন করেছেন, কমপ্লেন নিয়েছে, অভিযোগ নিয়েছে, শাসন করছে, তিরস্কার করছে। ওই দিন রাতে জগন্নাথ স্বপ্ন দেখলেন একজন ব্রাহ্মণ এসে জগন্নাথ মিশ্রকে বলছে, আরে মিশ্র তুমি জানো কি করছো, তোমার ছেলে জানো কে, কিভাবে তোমার ছেলেকে তুমি তিরস্কার করছো, অনুসরণ করছো, তোমার ছেলে হচ্ছে পরম ব্রহ্ম, এরকম বলছি নেই, তুমি কেন ইয়ে করছো? ঠিক আছে, আমার ছেলে পরম ব্রহ্ম হতে পারে, কিন্তু আমার ছেলে আমার দায়িত্ব তাকে ভালো করে সজ্জা শেখা, আমি যদি শাসন না দেয়, আমি সংস্কার না দেয়, তাহলে কি হবে সংস্কার শিখবে? পরম ব্রহ্ম আমার যাই হোক, আমাকে তাই শাসন করতে হবে, তাই সজ্জা শেখা দেবে। এটা হচ্ছে সেই ঐশ্বর্য ভাব বিধি প্রেম শুদ্ধ।
আর
সে চোখ দিয়েছিল, যা চেয়েছে সেটা দিয়েছে, আমি দেখতে চাই, চোখ দিয়েছিল, মনটা দেয়নি, ওই দেবতাদেরকে মন দিয়েছিল, যেন ওরা ভয় পাচ্ছে না। হ্যাঁ, কারণ যদি কারো মন না দেয় আদান প্রদান না হয় তা কিছু ভালো লাগবে না, ও দেখছে আনন্দ পাচ্ছে না, কারণ মনটা ভাবার দেয়নি, সেই জন্য বলছে আর কখনো আমি দেখতে চাই না ওকে দেখা। হ্যাঁ,
জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাদের বিষ্ণু দর্শন করতে সমর্থ নয়,
তুমি ছাড়া অন্য কেউ বিষ্ণু দর্শন
আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যতীত ও মহাচ্ছন্ন হইও না, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো।
সাইজন প্রশ্ন করছেন যে সঞ্জয় তো এখানে বলল যে তুমি ছাড়া কেউ দর্শন করতে পারে না, কিন্তু সঞ্জয় তো দর্শন করে
দিব্য দৃষ্টি দেন, এটা এখানে তারপরে বলছেন যে দিব্য দৃষ্টি যারা পান
সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ দেখালেন এবং পুনরায় দিবস সম্মুখে ধারণ করে মৃত অর্জুনকে আশ্বস্ত করলেন।
তো বিশ্বরূপে কুকুর দেখালে চতুর্ভুজ, চতুর্ভুজে দেওয়া দ্বিভুজ
সম্মুখে
সম্মুখে চতুর্ভুজ দ্বিভুজ মূর্তি সমমীয় অর্থাৎ মানুষের নেয় মানে একটা রমণীয় সব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শান্ত
এখানে সমমূর্তি লিখেছে সুন্দর স্বরূপ আত্মীয়
সুন্দর স্বরূপ আর অন্য ভাবে বলতে গেলে শান্ত কে সৌম্য কিন্তু বলা হচ্ছে কারণ ভয় উৎপন্ন হয়ে গেছে যদি চতুর্ভুজ দেখা যায় হরম করে চারটা দেখে চারটা ভাত তো কোন কারণে কয়েকটা মানে একটা আনকমন ভিন্ন আনকমন একটা এটা সাধারণ না এটা তো এই জন্য যখন দেবপ্রিয়ার ভিতরের কাছে ভগবান চতুর্ভুজ ঢুকে আসছেন তারা বলছেন আপনি এরকম রূপে চতুর্ভুজে চতুর্ভুজ শিশু হন সেরকম দেখে কে সাধারণ শিশু না
মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা দর্শন আঁকেন কিন্তু
অত্যন্ত নির্ভর হলেন এবং এটা নিজেও তার নিজের কৃপা সুদূর্য সুদূর্য কৃপা সুদূর্য বুঝাচ্ছে যে আমার কৃপা সুদূর্য এবং দেবতারাও
তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে দর্শন করেছো সেই প্রকার আমাকে বেদ দান তপস্যা দান পূজা দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না,
অর্থাৎ বেদ অধ্যায়ন এই সমস্ত ক্ষেত্রে আমার দর্শন সক্ষম হয় না, সক্ষম হয় না তাহলে দর্শন উপায় কি, এমনকি বেদ অধ্যয়ন দর্শন করতে পারে না তাহলে কি উপায় এটা করতে পারবে
অনন্য ভক্তির দ্বারা কেবল আমার দেখতে
অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি আমাকে লাভ করেন,
ভক্তিযুক্ত হোক সংগবর্জিত জনবিষয়িত হোক নির্ভৈল শত্রুভাব সর্বদেশ নির্ভৈল সব সর্বজীবের প্রতি শত্রুভাব রহিত হোক এই পাঁচটা এই পাঁচটি ভাবের দ্বারা তুমি আমার ভক্তি করো
সর্বশ্রেষ্ঠ
এই হচ্ছে ভক্তি পক্ষ। আমার এই অধ্যায় সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কালরূপে সবকিছু গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণু সবই শ্রীকৃষ্ণ কর্তৃক অনুষ্ঠিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটি হচ্ছে এই অধ্যায়ের মূল সার, কৃষ্ণ হচ্ছেন। তাই আমাদের বুঝা হচ্ছে এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপী হচ্ছে পরম গুরুত্বপূর্ণ পদ। শ্রীমৎ